ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
ক্লিনটন ফাউন্ডেশনকে প্রদত্ত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ আমেরিকা কর্তৃক অর্থ প্রদান বিষয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী বলেছেন, এই অর্থ প্রদান সম্পর্কে তারা দুর্নীতি দমন কমিশনকে তদন্তের জন্য পরামর্শ দেবেন।
রয়েছে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ফ্রান্সের সর্বোচ্চ আদালত বুরকিনি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছে।
আফগানিস্তান থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলেন ফারুক ফয়সাল।
পুরো আফগানিস্তানে শহর এলাকাগুলো ছাড়া বাকি এলাকায় যুদ্ধ অনবরত চলছে।
বিশ্ব সংবাদ সবার আগে
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। তুরস্কের দক্ষিণাঞ্চলে সিজর শহরে শুক্রবার একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন পুলিশ নিহত হন। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন ওই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের ভিডিওতে বিস্ফোরণের পর ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। মনে করা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ পুলিশ চৌকিতে ওই হামলা হয়। তুরস্ক কর্তৃপক্ষ ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তুরস্কের প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা আক্রমণকারীদের সমুচিত শিক্ষা দেব এবং সেটাই তাদের প্রাপ্য। কোনো সন্ত্রাসী সংগঠনই তুরস্ককে জিম্মি করে রাখতে পারবে না। সিজর শহরটি সিরিয়া এবং ইরাক সীমান্তের কাছে অবস্থিত, যেখানে বেশিরভাগ কুর্দি জনগণ বাস করেন। পিকেকে ওই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। সিরিয়ায় তুরস্কের সেনাবাহিনী মোতায়েন করা হলে সেখানকার পরিস্থিতি আরও নাজুক এবং জটিল হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটেই আমেরিকা এবং রাশিয়া সিরিয়ায় শান্তিপূর্ণভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে শুক্রবার আবারও প্রচেষ্টা চালাচ্ছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জেনিভায় বৈঠকে মিলিত হয়েছেন। তারা সামরিক সহযোগিতা এবং তথ্য বিনিময় সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন, যাতে করে আইসিসকে পরাহত করা যায়। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ আমেরিকা ক্লিনটন ফাউন্ডেশনকে অর্থ অনুদান হিসেবে দিয়েছে বলে বার্তা সংস্থার খবর প্রকাশের পরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী বলেছেন যে তারা এ ব্যাপারে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে পরামর্শ দেবেন। এ সম্পর্কে বিস্তারিত শুনুন ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তায়।
নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ আমেরিকা ক্লিনটন ফাউন্ডেশনকে অর্থ অনুদান হিসেবে দিয়েছে বলে বার্তা সংস্থার খবর প্রকাশের পরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা বিদুকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, ক্লিনটন ফাউন্ডেশনকে দেওয়া ডক্টর ইউনুসের অর্থ সম্পর্কে তদন্তের জন্য তারা দুদককে পরামর্শ দেবেন। খুরশিদ আলম খান ভয়েস অফ আমেরিকাকে শুক্রবার বলেন,
আমরা দুর্নীতি দমন কমিশনকে বলবো একটা অনুসন্ধান কার্য শুরু করার জন্য।
বিদুকের প্রধান আইনজীবী বলেন, ডক্টর ইউনুসের প্রদত্ত অর্থ যদি বৈধ পন্থায় দেওয়া না হয় তাহলে তা অর্থ পাচার বা মানি লন্ডারিং এর পর্যায়ে পড়বে।
এগুলো বাছাই করে দেখতে হবে, উনি বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছিল কিনা, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে রিটার্ন দিয়েছেন কিনা, উনি আড়াল গোপন করেছেন, আর যদি গোপন করে থাকেন ইভেশন অফ ট্যাক্সেস কর যদি ফাঁকি হয় তখন থেকে প্রেডিকেট অফেন্স হবে, মানি লন্ডারিং এর মধ্যে পড়ে যাবে।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আরো বলেন, ডক্টর ইউনুসের উচিত এ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা অবিলম্বে। উল্লেখ্য, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক রিপোর্টে উল্লেখ করেছে যে গ্রামীণ আমেরিকা যার প্রধান ডক্টর ইউনুস, তিনি ক্লিনটন ফাউন্ডেশনকে ১-২৫ লাখ ডলার অনুদান হিসেবে দিয়েছেন এবং গ্রামীণ রিসার্চ নামের আরেকটি সংস্থা থেকে দেওয়া হয় ২৫-৫০ হাজার ডলার। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের গঙ্গা নদীর ওপরে স্থাপিত ফারাক্কা বাঁধের সবগুলি গেট খুলে দেওয়ায় বিপজ্জনক গতিতে বাংলাদেশের পদ্মা নদীতে পানি বাড়ছে, ফলে ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড WBD-র কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, পানি বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে আগামী 48 ঘন্টার মধ্যে পদ্মার পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে, যার ফলে নদীটির অববাহিকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কুষ্টিয়া জেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। অব্যাহতভাবে পদ্মা নদীর পানি বাড়ায় ওই অঞ্চলের 18টি গ্রামের কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন বলে স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে অনলাইন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। WDB-র পানি পরিমাপক কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি 3 ঘন্টায় 2 সেন্টিমিটার করে পানি বাড়ছে। তারা আরও জানিয়েছেন, পদ্মা নদী ও এর শাখা প্রশাখার অববাহিকার গুরুত্বপূর্ণ এলাকা ও বন্যা প্রতিরক্ষা বাঁধগুলোর উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ফ্রান্সের সর্বোচ্চ আদালত মুসলিম নারীদের সাঁতারের পোশাক বুরকিনি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
জঙ্গি হানা থেকে বাঁচতে ফরাসি সরকার সুইমিং কস্টিউম হিসেবে পরিচিত বুরকিনি নিষিদ্ধ করেছিল। এ নিয়ে ফ্রান্সের ভেতরেই বিতর্ক ছিল, বিশেষ করে গত সপ্তাহে 4 জন পুলিশ একজন মুসলিম মহিলাকে বলপূর্বক বুরকিনি খোলানোর দৃশ্য সামাজিক মিডিয়ায় আসার পর দুনিয়াব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়। শুক্রবার দেয় আদালতের নির্দেশে বলা হয়, এই সিদ্ধান্ত মানুষের মৌলিক, ব্যক্তিগত ও বিশ্বাসের স্বাধীনতার লঙ্ঘন। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকটি মানবাধিকার সংগঠন আদালতের শরণাপন্ন হয়েছিল। 15টি সমুদ্র সৈকতে বুরকিনি নিষিদ্ধ করা হয়। ওদিকে লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান বৃহস্পতিবার ফ্রান্স সফরের প্রাক্কালে ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকাকে বলেন, কে কি কাপড় পরবে এটা কেউ বলে দিতে পারে না, এটা মৌলিক অধিকারের পরিপন্থী। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
আফগানিস্তানে গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে রাত্রিকালীন বিমান আক্রমণে অন্তত 24 জন প্রাণ হারিয়েছেন। ওই আক্রমণ সম্পর্কে পরস্পর বিরোধী দাবি করা হচ্ছে। প্রাদেশিক গভর্নর হায়াতুল্লাহ হায়াত শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, আফগান সেনাবাহিনীর যুদ্ধ বিমান নাদ আলী শহরে তালিবান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। ঘাঁটি এবং আঞ্চলিক কমান্ডার সহ 24 জন শত্রুকে তারা হত্যা করেছে এবং আরও 4 জন আহত হয়েছেন। ওদিকে তালিবান বলছে, আমেরিকান বিমান থেকে ওই হামলা চালানো হয়েছে এবং তাদের লক্ষ্যস্থল ছিল একটি জেলখানা। সোমালিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় যে মারাত্মক হামলা হয়েছে তার নিয়ন্ত্রণ তারা দখল করে নিয়েছে। সমুদ্র সৈকতের একটি রেস্তোরাঁয় ওই আক্রমণ হয়। শুক্রবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় অন্তত 7 জনের মধ্যে 2 জন আক্রমণকারীও নিহত হয়েছে। আল শাবাব অবশ্য সঙ্গে সঙ্গেই আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। ভারতের বিখ্যাত হাজি আলী দরগা শরীফের অভ্যন্তরে নারীদের প্রবেশের ওপরে যে নিষেধাজ্ঞা ছিল মুম্বাই হাইকোর্ট তা তুলে নিয়েছে। ভারতের নারী সক্রিয়বাদী কর্মীরা উপাসনালয়ে ভারতে প্রবেশের সম অধিকারের দাবিতে যে লড়ছেন তাদের জন্য এ ছিল বিরাট বিজয়। 1500 শতকে প্রতিষ্ঠিত এই মাজারে আগে নারীদের প্রবেশের অধিকার ছিল, তবে গত 4 বছর নিরাপত্তার কথা বিবেচনা করে মাজারটির ট্রাস্ট বোর্ড এই নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ আসেন সুফি পীর হাজি আলী শাহ বুখারি সাহেবের মাজার জিয়ারতের জন্য। এ সম্পর্কে বিস্তারিত শুনুন পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্টে।
আদালত জানিয়েছে, হাজি আলী দরগা ট্রাস্ট যেভাবে মহিলাদের গর্ভক দিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তা ভারতীয় সংবিধান বিরোধী। পুরুষদের মতোই মহিলাদেরও ওই দরগার গর্ভক দিয়ে ঢুকতে দিতে হবে। মহিলাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে দরগার ট্রাস্টকে, সংশ্লিষ্ট প্রশাসনকেও। হাজি আলী ট্রাস্ট বোর্ড অবশ্য এই সমান অধিকারের রায় মেনে নিতে রাজি নয়। তাদের মতে, এক পুরুষ সাধকের কবরের কাছে ঘেঁষাঘেঁষি করে মহিলাদের দাঁড়ানো ইসলামী অপরাধ বলে গণ্য। আদালতের রায়কে ট্রাস্টের সংবিধান সম্মত স্বশাসনের অধিকারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বলে তারা ব্যাখ্যা করেছে। এই রায়ের বিরোধিতায় ট্রাস্ট দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে যাবে বলে খবর। পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইটালির মধ্যাঞ্চলে বুধবারের শক্তিশালী ভূমিকম্পের পর শুক্রবার এমেট্রিচি শহরে আবারও শক্তিশালী দুটি ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিক্টার স্কেলে যথাক্রমে 4.3 এবং 4.7। ভূমিকম্পে দালান কোঠার প্রচুর ক্ষতি হয়েছে, বেশ উঁচু পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অ্যামাট্রিচি শহরে বুধবার ভোরে যে প্রচণ্ড ভূমিকম্প আঘাত হানে, তারপর থেকে সেখানে অন্তত আরও 500টি ভূকম্পন অনুভূত হয়, তবে এর বেশিরভাগই ছিল মৃদুকম্পন। নগর প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারের 6.2 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত 267 জন প্রাণ হারিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে শুনেছেন, আফগানিস্তানের পরিস্থিতি আবারও অশান্ত হয়ে উঠেছে। পাল্টাপাল্টি আক্রমণের দাবি করছে প্রতিপক্ষরা। একদিন আগেই কাবুলের আমেরিকান ইউনিভার্সিটিতে হামলা হয়েছে, শিক্ষার্থী সহ হতাহত হয়েছেন অনেকেই। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আফগান পরিস্থিতি নিয়ে সেখানে কর্মরত উন্নয়ন কর্মী ফারুক ফয়সালের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
জনাব ফারুক ফয়সাল, সম্প্রতি কাবুলের আমেরিকান ইউনিভার্সিটিতে যে মারাত্মক হামলা হয়ে গেল তাতে আমরা জানি অনেকেই হতাহত হয়েছেন। সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হামলাকে আপনি কি একটি ব্যতিক্রমী হামলা বলে মনে করেন?
প্রথম কথা হচ্ছে যে আপনি জানেন যে আফগানিস্তানেরা বিদেশিদের আধিপত্য কখনোই মেনে নেয় নাই। এখন একটা ইউনিভার্সিটির নাম যখন আমেরিকান ইউনিভার্সিটি, তখন সেটা আক্রমণ করার নানা কারণ থাকতে পারে, ওরা হয়তো বিবেচনা করতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে কারা এটা করেছে। আমেরিকান ইউনিভার্সিটির উপরে হামলা এটাই প্রথম নয়, এর আগেও আর একটা হামলা হয়েছে এবং কয়েক সপ্তাহ আগে আমেরিকান ইউনিভার্সিটির দুজন অধ্যাপককে ওরা ধরে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, এটা আমরা কিছুই জানি না, এখন পর্যন্ত জানি না অন্তত। এখন আফগানিস্তানে যে ঘটনাটা ঘটছে এটার সাথে তিনটা জিনিস জড়িত আছে। একটা জিনিস হলো যে যারা আগে ক্ষমতায় ছিল তারা আবার ক্ষমতায় ফিরে আসতে চায়। দ্বিতীয় হলো এখানে অপরাধী চক্রের তৈরি হয়েছে, তারা নানা লোকদের অপহরণ করে নিয়ে গিয়ে টাকা চায় এবং এরকম টাকা কোন কোন সরকার দিয়েছে বলে খবর আছে এবং যে সরকার টাকাটা দেয় ওই সরকারের উপর আক্রমণটা বেশি আসে। এইটা একটা জিনিস। আমি যতদূর ভেতরের খবর জানি সেটা হলো যে যারা ওই দুইজনকে নিয়ে গেছে তারা ওই দুইজনের বিনিময়ে টাকা চায় না, তারা কিছু লোক যারা জেলখানায় আছে তাদের মুক্তি চায়। এখন মুক্তিটা দ্রুত হচ্ছে না বলে এটা করলো কিনা এটাও আমাদের জানা নাই, এখন পর্যন্ত পুরো জিনিসটা খুবই অন্ধকারে। আর একটা জিনিস হচ্ছে যে পুরো আফগানিস্তানে শহর এলাকাগুলো ছাড়া বাকি এলাকায় যুদ্ধ অনবরত চলছে। কোন কোন প্রাদেশিক রাজধানী, কোন কোন জেলা শহর ওরা যে কোনো সময় চাইলেই দখল করতে পারে। ওরা দখল করে না এই কারণে যে হচ্ছে দখল করলে ওরা রাখতে পারবে না। তো আমাদের এখন এইটা বুঝতে হবে যে যদি আমরা আফগানিস্তানকে একটা স্বাধীন এবং শান্তিপূর্ণ দেশ করতে চাই তাহলে এখন আপনি এটা আমেরিকানই বলেন এটা এবং এটা সম্মিলিত বিদেশ শক্তি বলেন, তাদের সাহায্য ছাড়া এরা পারবে না। শেষ পয়েন্ট, কাবুল এবং অন্যান্য বড় শহর এত বেশি নিরাপত্তা বলয়ে বেষ্টিত, সেখানে এরকম আক্রমণ করা একদমই অসম্ভব যদি না ভেতর থেকে, প্রশাসনের ভেতর থেকে, সেনাবাহিনীর ভেতর থেকে এবং পুলিশের ভেতর থেকে এদের কেউ সাহায্য না করে।
এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, আপনিও বলেছেন আমরাও কিছু জানতে পারিনি, সেটাও একটা ব্যতিক্রমী ঘটনা, এর কারণ কি বলে আপনার নিজের কাছে মনে হয়?
যারা বিরোধী পক্ষ আমরা এদের কোনো নামে ডাকি না, এদের বলি আর্মড অপোজিশন গ্রুপ, আমরা বলি এওজি। আমরা ঠিক জানি না এরা কারা এবং তালিবানের মধ্যেও যে একটাই দল আছে সেটাও বলা খুবই মুশকিল। এরা তালিবান হতে পারে, এটা আইএস হতে পারে, এটা যে কেউ হতে পারে এবং আইএস এরও উত্থান এখানে এখন খুবই বেশি এবং আইএস ঘর সংসার নিয়ে আফগানিস্তানে আসছে এবং থাকছে।
আপনি একটু আগে বলছিলেন যে আফগানিস্তানকে একতাবদ্ধ রাখতে হলে, একসঙ্গে রাখতে হলে বাইরের সাহায্যের প্রয়োজন রয়েছে, সেটা আমেরিকাই হোক কিংবা অন্য কোনো দেশ। আবার পাশাপাশি আপনি একথাও বলেছেন যে বাইরের দেশের আধিপত্য কিংবা তাদের প্রভাব মুক্ত থাকতে চায় আফগানিস্তানের কিছু লোক। তো এই দুটো বিষয়ে সমন্বয় করাটা তো খুব মুশকিল।
সমন্বয় করাটা মুশকিল নয় আমি মনে করি। আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ চায়, যেখানে তারা বেড়ে উঠতে পারবে, যেখানে শিক্ষাগত ভাবে, অর্থনৈতিক ভাবে এবং স্বাবলম্বিতার দিক থেকে বেড়ে উঠতে পারবে। এটা বিদেশি যারা সাহায্য করবে তাদেরও এটা বুঝতে হবে। এই সব মানুষদের একটা অন্তত স্বস্তির ব্যবস্থা করতে হবে।
জনাব ফারুক ফয়সাল, অনেকেই বলেন যে আফগানিস্তানের যে অভ্যন্তরীণ সমস্যা, সেই অভ্যন্তরীণ সমস্যাগুলো, প্রশাসনিক সমস্যাগুলো, সেগুলো অনেকটা দায়ী সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য। আপনি কি মনে করছেন?
দুইজন হচ্ছে এখানে নির্বাহী, একজন প্রেসিডেন্ট, একজন সিইও, এবং দুইজনের মধ্যে সম্পর্ক অতটা মধুর তা আমার মনে হয় না। এবং ইনাদের মধ্যে যে মতবিরোধ রয়েছে, এই ফাঁকের মধ্যে দিয়ে অন্যান্য যারা বিরোধী তারা এই সুযোগটা নিচ্ছে যে এত সব ঘটনা ঘটছে। এই ঘটনা ঘটছে এই কারণে যে অক্টোবর মাসে ব্রাসেলসে আফগানিস্তানের যত বিদেশি বন্ধুরা আছে তারা মিলিত হবে এবং আফগানিস্তানের ভবিষ্যতে কি সাহায্য কি করা যাবে সেই বিষয়ে তারা আলোচনা করবে। আমার কাছে যতদূর খবর আছে যে ব্রাসেলসের এই মিটিং এর আগেই এই দুই ক্ষমতাধরের মধ্যে, সিইও এবং প্রেসিডেন্টের মধ্যে, কে আসলে বেসিক্যালি টিকবেন এটা স্থির হবে। এটা হচ্ছে একটা জিনিস। শেষ আর একটা কথা, সেটা আমি বলছি যেটা যে বাইরে এই খবরটা নাই, সেটা হলো যে পাকিস্তানের ওয়াজিরিস্তান থেকে প্রায় 90 লক্ষ মানুষ এখন আফগানিস্তানে বসবাস করে, ওরা পাকিস্তান থেকে চলে আসছে আফগানিস্তানে। এটা একটা বিশাল বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আফগানিস্তানে ভারতীয়রা অত্যন্ত অ্যাক্টিভ এবং ভারতের সাথে আফগানিস্তানের উষ্ণ সম্পর্কের জন্য পাকিস্তান এখন আফগানিস্তানি যারা পাকিস্তানে বসবাস করে তাদের উপরে প্রচন্ড ক্ষেপে গেছে এবং এখন তাদের তারা পুশ ব্যাক করতেছে। এবং এই পুশ ব্যাকটা মানে প্রায় 30-40 হাজার লোক যারা 30-20-25 বছর পাকিস্তানে ছিল আফগানি, তারা এখন আফগানিস্তানে ফিরে আসছে। তো এইটা আর একটা টেনশনের সৃষ্টি করছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, এবং আফগানিস্তানের উপরে একটা বিশাল অর্থনৈতিক প্রেসার হিসেবে কাজ করছে। অক্টোবরের মধ্যে আমরা বুঝতে পারবো যে আফগানিস্তানের পরবর্তী পরিস্থিতি কি হবে, কে আসলে ক্ষমতায় থাকবে, ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক কি হবে এবং পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক কি হবে।
জনাব ফারুক ফয়সাল, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আর এই সপ্তাহে 30 আগস্ট হ্যালো ওয়াশিংটনের বিষয় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহযোগিতা। আপনারা প্রশ্ন মন্তব্য করুন। এবারে বিজ্ঞান পর্বে। কানাডার চিকিৎসকরা ধমনী শক্ত হয়ে যায় এমন এক রোগে ভোগা মানুষ যাতে হুইল চেয়ার ছেড়ে আবারও চলাফেরা করতে পারেন, সেই পদ্ধতি আবিষ্কারের সফলতা অর্জন করেছেন এই সম্পর্কে একটি রিপোর্ট। আর জীবনকে পাল্টে দেওয়ার এই নিয়মটি MS এর চিকিৎসা পদ্ধতি। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের রিপোর্ট শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
বিশ্বজুড়ে আনুমানিক 23 লাখ মানুষের এক ধরনের স্নায়ুবিক রোগ রয়েছে, আর প্রাপ্তবয়স্ক তরুণদের পঙ্গুত্বের অন্যতম কারণ মানুষের দেহে ধমনী শিরা উপশিরা কঠিন হয়ে যাওয়া। এটার মূলে রয়েছে MS বা মাল্টিপল স্ক্লেরোসিস, যা একটি এমন ব্যাধি কাটিয়ে ওঠা সম্ভব হয় না। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত মস্তিষ্কের নিউরনের বাইরের চর্বিযুক্ত স্তরে আক্রমণ করে। এই অবস্থাকে মায়োলিন বলা হয়, যা শরীরকে অসার করে তুলতে পারে।
কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করা যায় তাহলে কি হবে? এটা কি রোগীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর হামলা বন্ধ করবে?
স্নায়ু বিশেষজ্ঞ মার্ক ফ্রিডম্যান অটোয়া হাসপাতালের একজন সিনিয়র বিজ্ঞানী এবং ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বলছেন, 2001 সালে তাদের পরীক্ষাটি শুরু হয় আর পরীক্ষকরা 12 জন রোগীর একটি দলকে চিহ্নিত করেছেন যাদের এই ধরনের আক্রমণাত্মক এমএস রয়েছে। তিনি জানালেন,
saw the wheelchair imminent in your future and someone offered you an alternative, you might consider it. And so that's the kind of population we went after. And one could you, and this is what are some of our...
আপনার রোগটি হবার 3-4 বছরের মধ্যে যদি আপনি হুইলচেয়ারে আপনার আসন্ন ভবিষ্যৎ দেখতে পান এবং কেউ একজন আপনাকে একটি বিকল্পের প্রস্তাব দেয়, আপনি তা বিবেচনা করতে পারেন। কেউ বিতর্ক করতে পারে এবং আমাদের কিছু সমালোচক এই কারণে বলেন, ওই ধরনের রোগীদের আপনি কখনোই চিকিৎসা করতে পারবেন না, কারণ আপনি যদি তাদের জন্য প্রয়োজনীয় কার্যক্রমে সামান্য ত্রুটিও করেন তারা চলে যাবে।
শক্তিশালী কেমোথেরাপি ওষুধের ব্যবহার কিভাবে রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে গবেষকরা তা ল্যান্সেট জার্নালে বর্ণনা করেছেন। একই সময়ে গবেষকরা রোগীর অস্থিমজ্জা থেকে বৃন্ত কোষ সংগ্রহ করে এবং সেগুলোকে বিশুদ্ধ করে রোগ প্রতিরোধ ব্যবস্থা পুনরায় সচল করে পর্যায়ক্রমে ওই কোষগুলোকে রোগীর শরীরে স্থাপন করা হয় কিভাবে সেটা বর্ণনা করেন। ফ্রিডম্যান বললেন,
theoretically the brand new immune system no longer carries that memory.
তাত্ত্বিকভাবে সম্পূর্ণ নতুন রোগ প্রতিরোধ ব্যবস্থা আগের স্মৃতি বহন করে না, কারণ যাই হোক না কেন আমরা তা এখনো জানি না, কিন্তু কোষগুলোর ওই একই ধরনের সমস্যা থাকে না এবং তা রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর আক্রমণ করবে না।
ফ্রিডম্যানের মতে ফলাফল ছিল উত্তেজনাপূর্ণ, অপ্রত্যাশিত। তিনি যেমন জানালেন,
2-3 years after the transplant many of the patients who had
প্রতিস্থাপনের 2 এবং 3 বছর পর যেসব রোগীদের উল্লেখযোগ্য অক্ষমতা ছিল তাদের অনেকে সেরে উঠতে শুরু করেন এবং অনেকটাই সেরে ওঠেন। সুতরাং আমাদের এমন রোগী রয়েছেন যারা লাঠি নিয়ে হেঁটে জীবনে ফিরে গেছেন, তারা এখন সবকিছুই করছেন।
ফ্রিডম্যান তার 15 বছরের কাজের অভিজ্ঞতায় কখনো রোগটি ফিরে আসতে দেখেননি, কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন যে গবেষণাটি 24 জন রোগীর উপর করা হয়েছে যা আকারে খুবই ছোট এবং এই স্বল্পমেয়াদী পদ্ধতি মাল্টিপল স্ক্লেরোসিসের সাধারণ চিকিৎসায় পরিণত হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালের স্নায়ুবিজ্ঞানের প্রধান পল রাইট দেখেছেন ফলাফল খুবই আশাজনক। তিনি একমত যে চিকিৎসকদের সতর্ক হয়ে এগিয়ে যেতে হবে এবং আরও গবেষণার প্রয়োজনীয়তার কথাও বলেছেন পল রাইট।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবার রয়েছে যুব সংবাদ। 10ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর বাড়ি থেকে পরিচালনা করছে অভিনব এক ব্যবসা, যা কিনা পরিবেশের জন্যও সুফল বয়ে আনছে। ভয়েস অব আমেরিকার রেবেকা বার্মানের রিপোর্ট শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
14 বছর বয়সী মরক্কোর একজন কিশোর কামিল শাড়ি ইতিমধ্যেই জানে সে বড় হয়ে কি হবে। আসলে সে কাজটি এখনই করছে।
For the near future, I hope to be at the COP22 and have a stand there where I can show the benefits of recycling to little kids and families here in Morocco.
কামিল বলল, অদূর ভবিষ্যতে COP22-তে থাকতে চায় এবং মরক্কোর ছোট ছেলে মেয়েদের এবং পরিবারদের রিসাইক্লিংয়ের গুরুত্ব সম্পর্কে জানাতে চায়। শাড়ি মরক্কোর রাবাট শহরে নিজ বাড়িতে ইলেকট্রনিক রিসাইক্লিংয়ের একটি সেন্টার খুলেছে। মরক্কোতে এর আগে ইলেকট্রনিক রিসাইক্লিংয়ের প্রচলন ছিল না। ইলেকট্রনিক রিসাইক্লিং হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং কম্পিউটার নষ্ট হয়ে গেলে তা সম্পূর্ণ ফেলে না দিয়ে এর ভেতরকার যে জিনিসগুলো আবার ব্যবহারযোগ্য তা সংরক্ষণ করা। কম্পিউটার এবং ইলেকট্রনিক্সের এইসব যন্ত্রাংশে লুকিয়ে রয়েছে দামি সব উপাদান। সোনা ও সোল্ডার করা রূপও রিসাইক্লিং করা যায়। এছাড়া রয়েছে প্লাটিনাম, প্যালাডিয়াম এবং তামা। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক বর্জ্য আর সব সাধারণ আবর্জনার মধ্যেই ফেলা হয়, তাই আবার ব্যবহারযোগ্য ইলেকট্রনিক যন্ত্রপাতি সংরক্ষণ করা হয়ে ওঠে না। তাই ই রিসাইক্লিংয়ের বেলায় ইলেকট্রনিক যন্ত্রপাতি, কম্পিউটার সংরক্ষণ করা হয় আলাদা রিসাইক্লিং বিনে। শাড়ি তার এই ই রিসাইক্লিং বিষয়ে বলল,
So then those recyclers, I signed with them some conventions, which then allowed me to work with them and
শাড়ি এরকমই কিছু রিসাইক্লিং বিন স্থাপন করেছে তার বাড়ির সামনে এবং এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেছে তাদের নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি আবর্জনায় ফেলে না দিয়ে এই বিনগুলোতে জমা দিতে।
এবারে সংক্ষিপ্ত আকারে সংবাদ পড়ছেন তাহিরা কিবরিয়া।
নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মাহমুদ ইউনুসের গ্রামীণ আমেরিকা ক্লিন্টন ফাউন্ডেশনকে অর্থ অনুদান হিসেবে দিয়েছে বলে বার্তা সংস্থার খবর প্রকাশের পরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী বলেছেন যে তারা এ ব্যাপারে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে পরামর্শ দেবেন। ভারতের গঙ্গা নদীর ওপরে স্থাপিত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ায় বিপজ্জনক গতিতে বাংলাদেশের পদ্মা নদীর পানি বাড়ছে, ফলে 48 ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। চেক প্রজাতন্ত্রের নিরাপত্তা রক্ষীরা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওপর হামলার চেষ্টা রুখে দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার মার্কেলের গাড়িবহর যখন প্রাগের বিমানবন্দর থেকে শহরের দিকে যাচ্ছিল তখনই আচমকা একটি মার্সিডিজ গাড়ি ঢুকে পড়ে। নিরাপত্তা কর্মীরা বারবার চালককে সতর্ক করেন, থামতে বলেন, কিন্তু কোনো কথা না শুনে গাড়ি চালক একদম কাছাকাছি চলে যায়। এরপর নিরাপত্তার রক্ষীরা চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। জব্দ করা হয় মার্সিডিজ থেকে চালককে নেওয়া হয় পুলিশি হেফাজতে। পুলিশের মুখপাত্র জোসেফ বোকান ঘটনার সত্যতা স্বীকার করেন, বলেন, গাড়িবহরে ঢুকে পড়ার চেষ্টাকালে এই লোকটি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের গাড়ি চাপা দিতে চেষ্টা করে। মুখপাত্র বোকান সংবাদ মাধ্যমকে আরো বলেন, সন্দেহভাজন লোকটি একাই ছিল, সন্দেহ করা হচ্ছে এই লোকটি কোনো অপরাধ সংগঠনের চেষ্টা করছিল। লোকটি সশস্ত্র ছিল না, তার গাড়িতে যেসব বস্তু পাওয়া গেছে তা সহজে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেত। তবে লোকটি কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা তা জানা যায়নি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে বের হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে মার্কেল 15টি দেশ সফরে সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে তিনি চেক প্রজাতন্ত্র সফরে যান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
সিরিয়ায় তুরস্কের সেনাবাহিনী মোতায়েনে সেখানকার পরিস্থিতি আরও নাজুক এবং জটিল হয়ে উঠতে পারে, এই প্রেক্ষাপটে আমেরিকা এবং রাশিয়া সিরিয়ায় শান্তিপূর্ণভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে শুক্রবার আবারও প্রচেষ্টা চালাচ্ছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জেনিভায় বৈঠকে মিলিত হয়েছেন। তারা সামরিক সহযোগিতা এবং তথ্য বিনিময় সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন যাতে করে আইসিসকে পরাহত করা যায়। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের সিজর শহরে শুক্রবার একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত 11 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন ওই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের ভিডিওতে বিস্ফোরণের পর ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। মনে করা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার সকাল 6:30 নাগাদ পুলিশ চৌকিতে ওই হামলা হয়। ভারত সরকার প্রবল সমালোচনার মুখে পেলেট গান বা ছররা বন্দুকের চেয়ে কম বিপজ্জনক বিকল্প অস্ত্রের সন্ধান শুরু করেছে। কাশ্মীর সফরে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত তার রিপোর্টে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুদিনের কাশ্মীর সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছেন কম বিপজ্জনক অস্ত্র এবার থেকে ব্যবহার করা হবে। এক বিশেষজ্ঞ কমিটি এ নিয়ে খুব শিগগিরই রিপোর্ট দেবে। সম্ভাব্য বিকল্পগুলির মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়ো ভর্তি গ্রেনেড, স্টানগান, যা কিনা বিক্ষোভকারীদের কিছু সময়ের জন্য দৃষ্টিহীন ও অবশ করে রাখবে। আরেকটি বিকল্প বিশেষ শব্দ তরঙ্গ ব্যবহার করে বিক্ষোভ দমন। রাজনাথ বলেছেন ছররা বন্দুক যে এমন বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটা জানা ছিল না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলের হেলমন্দ প্রদেশে রাত্রিকালীন বিমান আক্রমণে অন্তত 24 জন প্রাণ হারিয়েছেন। ওই আক্রমণ সম্পর্কে পরস্পর বিরোধী দাবি করা হচ্ছে। ইটালির মধ্যাঞ্চলে বুধবারের শক্তিশালী ভূমিকম্পের পর শুক্রবার এমারচিচে শহরে আবারও শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। ফ্রান্সের সর্বোচ্চ আদালত মুসলিম নারীদের পোশাকের সাঁতারের পোশাক বুরকিনে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছে।
সুপ্রিয় শ্রোতা, এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লেনাস লিমকোস। অনুষ্ঠানটির শোনার জন্য সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি সেলিম হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.